হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভারতের চলমান নির্বাচন ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, আর সঞ্চালন করছেন সেলিম হোসেন।
সুপ্রিয় শ্রোতা, আজকের হ্যালো ওয়াশিংটনে স্বাগত জানাচ্ছি সকলকে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন আজকের বিষয় ভারতের চলমান নির্বাচন এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে টেলিফোনে যোগ দিয়েছেন আন্তর্জাতিক রাজনীতি এবং নিরাপত্তা বিশেষজ্ঞ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুনিরুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনে, জেনারেল মুনিরুজ্জামান।
ধন্যবাদ আপনাকে।
এবং রয়েছেন ভারতের দি হিন্দু পত্রিকার সাবেক পূর্বাঞ্চলীয় ব্যুরো চিফ, বিশিষ্ট সাংবাদিক বরুণ দাশগুপ্ত। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে বরুণ দাশগুপ্ত।
ধন্যবাদ।
আশা করছি আজ একটি প্রাণবন্ত আলোচনাই হবে, আর এর মধ্য দিয়েই বেরিয়ে আসবে বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কের ধারণা। ভারতের নির্বাচন 2014, বাংলাদেশ ভারত সম্পর্ক, এই বিষয়ের ওপর গেল 3 মে ঢাকায় অনুষ্ঠিত হল একটি সেমিনার। সেখানে ভারতীয় প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ারের সরাসরি উপস্থিতি এবং স্কাইপিতে আনন্দবাজার সম্পাদক জয়ন্ত ঘোষাল, ভারতীয় সাবেক কূটনীতিক বিনা সিকরি অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, ভারতে ষোড়শ এই লোকসভা নির্বাচন এবং সম্ভাব্য একটি বিজেপি সরকার নিয়ে নানা দৃষ্টিকোণ থেকেই চিন্তাভাবনা করছেন বাংলাদেশের মানুষেরা। অনেক শ্রোতা এ বিষয়ে প্রশ্ন করার জন্য লাইনে আছেন। একটি প্রশ্ন নিয়েই আমরা আলোচনা শুরু করব।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি জাহাঙ্গীর আলম বলছি ঢাকা থেকে। আমি সংবাদ সংস্থা ইউএনবির সিনিয়র করেসপন্ডেন্ট।
জি জি, বলুন।
আমার একটা প্রশ্ন আছে। ধারণা করা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসবে, সবারই মোটামুটি ধারণা যে বিজেপি মুসলমান বান্ধব না। ভবিষ্যতে যদি ভারতে মুসলমানদের উপরে কোন ধরনের এফেক্ট পড়ে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার রিলেশনে প্রভাব পড়তে পারে, তাহলে দুদেশ সম্পর্কটা কি দাঁড়াবে?
ধন্যবাদ জাহাঙ্গীর আলম। আমরা জানি সম্প্রতি অসমে মুসলমান নিহত হওয়ার একটি ঘটনা ঘটেছে। জাহাঙ্গীর আলমের প্রশ্ন অনেকটা সেই ইঙ্গিতই করছে। বরুণ দাশগুপ্ত, আপনি কিছুটা আলোকপাত করবেন বিষয়টি নিয়ে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিএপি যদি কেন্দ্রীয় ক্ষমতায় আসে, তাহলেও খারাপ হওয়ার কোনো কারণ আমি দেখছি না। এই জন্যে যে ইলেকশন চলাকালীন নির্বাচনী ক্যাম্পেইনিংয়ে যে সমস্ত কথা বলা হয়েছে, যেমন যারা মোদি বিরোধী তাদেরকে পাকিস্তানে তাড়িয়ে দেওয়া হবে, কি যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে পাচার করে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে, এইগুলো খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। নির্বাচনী অভিযানে এগুলো বলা হয়ে থাকে। আর আপনি যদি খুব টেকনিক্যাল জিনিসটা দেখতে চান, তাহলে পুরো প্রশ্ন ওঠে যে বাংলাদেশি কারা। ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী আপনার 1971 সালের 25শে মার্চ, যেদিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, সেই দিন পর্যন্ত যারা ভারতে এসছেন তারা ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেছেন, তাদের ফিরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আর তারপরে যারা এসছেন তারা নিঃসন্দেহে ওই চুক্তি অনুযায়ী ভারতীয় নাগরিক নন, কিন্তু তাদেরকে বেছে বের করবে কে, পদ্ধতিটা কি হবে? আসামের কথা আপনি বলছিলেন একটু আগে। আসামের ব্যাপারটা হচ্ছে এরকম যে ওখানে ব্রহ্মপুত্র উপত্যকায় যারা অসমীয়াবাসী আছেন তাদের কাছে বাঙালি মুসলমান মাত্রেই তারা বাংলাদেশি বলে ধরে নেন, এবং অতীতে 1979 সাল থেকে 1985 সাল পর্যন্ত এই বাংলাদেশি বিতাড়ন নিয়ে একটা দীর্ঘ আন্দোলন চলেছে 5-6 বছর ব্যাপী। পরিণাম কিছুই হয়নি এবং কিছু যে হবে না সেটাও তারা জানেন। কাজে এখন যেটা করা হচ্ছে নির্বাচন চলাকালীন নির্বাচন প্রচার অভিযানে, তাতে অনেক গরম গরম কথা বলা হচ্ছে, অনেক অনেক কিছু বলছেন, কিন্তু যারা বলছেন তারাও জানেন যে এটা সম্ভব নয়। এবং যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, ক্ষমতায় আসার পরেই তাদেরকে বাস্তব অবস্থায় বিচার করে প্র্যাগম্যাটিক স্টেপ নিতে হবে, তাতে ভারতের সঙ্গে বাংলাদেশ পাকিস্তান কারোরই সম্পর্ক খুব একটা খারাপ হওয়ার সম্ভাবনা নেই বলে আমি মনে করি।
মেজর জেনারেল মুনিরুজ্জামান, আপনি কিছু বলবেন যে বিজেপিকে বলা হচ্ছে মুসলমান বান্ধব নয়, এরকম ধারণা অনেকে পোষণ করছেন, তো ভবিষ্যতে কি হতে পারে?
ধন্যবাদ। আমি যেটা মনে করছি বা এখানে অনেক বিশ্লেষকরা যেটা মনে করছেন, সেটা আগে যে বক্তা ছিলেন তার সাথে আমি কিছুটা দ্বিমত পোষণ করতে চাই। এই কারণে যে গুজরাটে 2002 সালে যে মুসলমান বিরোধী দাঙ্গা হয়ে গিয়েছিল, সেই ইতিহাস কিন্তু অনেকের মনে থেকে এখনো মুছে যায় নাই।
এছাড়া বিজেপির নেতা মোদি যে ধরনের কথাবার্তা বলছেন এবং তার দলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা যে ধরনের কথাবার্তা বলছেন, সেখানে একটা মুসলমান বিদ্বেষী একটা প্রকাশ পাচ্ছে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে সে যে ধরনের বক্তব্য ইদানিং রাখছেন সেখানে মাত্রাটা অধিক অধিক বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এখানে মুসলমান শুধু বলে নাই, এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ব্যাপারেও তিনি বিভিন্ন সময় বক্তব্য রাখছেন। এবং ইদানিং লক্ষ্য করছি যে এই বক্তব্য ছাড়িয়েও তিনি বলছেন যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে একটা নীরব আগ্রাসন হয়ে গেছে যেটাকে 16 তারিখের পরে ঠিক করতে হবে। কাজে এটা যে শুধুমাত্র যে নির্বাচনকালীন বক্তব্য সেটা সেই পর্যায়ে আমরা ধরে নিতে পারি না। গত পরশু দিন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর পক্ষ থেকে একটি আলোচনা সভা হয় বাংলাদেশের ঢাকাতে। সেখানে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিগণ এবং বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। তারাও তাদের মতামত দিয়েছেন যে এইসব যে বক্তব্যগুলো মোদির পক্ষ থেকে এবং তার দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে আসছে সেটা শুধু রাজনৈতিক বক্তব্য না দেখে এটার ভিতরে অন্তর্নিহিত কি অর্থ আছে সেটাকে বিশ্লেষণ করে দেখতে হবে। এবং আমরা আগে থেকে এটা বিশ্লেষণের মাধ্যমে আমাদের এক ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন। বাংলাদেশের যে অনুপ্রবেশকারীর কথা মোদি বিভিন্ন সময় বলে আসছেন, তাদের ভিতর থেকে যদি কোন সংখ্যক ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা করা হয় তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কের একটা চরম অবনতি হবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির ভিতরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আমরা মনে করছি। একই সাথে তার যে ধর্ম নিরপেক্ষতার উপরে যে ধরনের আঘাত ভারতে আসতে পারে তার এইসব বিভিন্ন উক্তি থেকে সে ব্যাপারে আমরা গভীরভাবে আমাদের দৃষ্টি রাখছি যাতে এই ধরনের কোন ধর্ম নিরপেক্ষহীনতা বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে কোন নেতিবাচক প্রভাব না ফেলতে পারে।
জি, ধন্যবাদ আপনাকে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে একজন শ্রোতা লাইনে আছেন, আমরা তার সঙ্গে কথা বলে আসি। হ্যালো।
হ্যাঁ, আমি আব্দুল্লাহ শেখ ইব্রাহিম, পশ্চিমবঙ্গের বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত গাঙ্গুলিডাঙ্গা গ্রাম থেকে বলছি।
জি জি, বলুন।
হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ভারতে এখন নির্বাচন হয়েছে এবং এখনো চলছে, আর ভারতের এই যে একটা মোদি হওয়া বলছে যেটা যেটা নির্দিষ্ট একটা পার্টি যেটা বিজেপি নাম, কিছুদিন আগে আমরা একটা অসমের যে ঘটনাটা দেখলাম যেটা মানে নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে আর কি, আর নির্দিষ্ট পার্টির মন্ত্রীদের বা নেতাদের বক্তব্যে তারা মানে উচ্ছ্বসিত হচ্ছে এবং মানে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে, আমি কলকাতা থেকে বলছি পশ্চিমবঙ্গে, আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রভাব পড়বে, এটা অবশ্যই প্রভাব পড়বে, কেননা একটা নির্দিষ্ট পার্টি হয়তো হতে চলেছে যেটা মোদি হওয়া বলছে আর কি। উনি কিছু প্রতিবাদ করছে না, ওনার সামনেই তো বলা হচ্ছে সাম্প্রদায়িক কিছু মন্তব্য যেটা অবৈধভাবে যারা বাংলা ভারতে এসছে বাংলাদেশ থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এই এইরকম একটা মনোভাব আর কি, জাতি দাঙ্গার মতো একটা কমেন্ট, এগুলো অবশ্যই ওনাদেরকে বলা উচিত নয়, আর মোদিকে অবশ্যই তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা উচিত।
জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। শেখ আব্দুল্লাহও বলছিলেন যে বাংলাদেশে ফেরত পাঠানোর হুমকির কথা, এটিকে তিনি সাম্প্রদায়িক সংকটের আশঙ্কা করছেন আর এর প্রভাব বাংলাদেশের উপর পড়বে এটিও তিনি আশঙ্কা করছেন। বরুণ দাশগুপ্ত, আপনি কি মনে করেন?
দুটো আলাদা জিনিস আছে এর মধ্যে। একজন বড়োদের, বড়োরা সম্প্রতি ওখানকার স্থানীয় মুসলমানদের উপরে যে হানাহানি করেছে সেটা নিয়ে বলেছেন, ওই ব্যাপারটা আমি আগে খুব সংক্ষেপে বলিনি। যে বেসিক জিনিসটা হচ্ছে যে যে অংশটা নিয়ে বড়োল্যান্ড অটোনোমাস টেরিটোরিয়াল কাউন্সিল তৈরি হয়েছে এবং জেলাগুলো তৈরি হয়েছে, সেই জেলাগুলোতে বড়োদের সংখ্যা কোনোদিনই মেজরিটি ছিল না, আজও নেই। তারা একটা সশস্ত্র সংগ্রাম করে কেন্দ্রীয় সরকার এবং অসমের রাজ্য সরকারকে বাধ্য করে প্রথমে বড়োল্যান্ড অটোনোমাস কাউন্সিল দিতে, তার উপরে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল দিতে। এখন সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে বড়োল্যান্ডে সেটা হচ্ছে যে আমি একটু আগেই বললাম যে বড়োরা সেখানে মাইনরিটি, অন্য অবড়োরা মেজরিটি। অবড়ো কারা? বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, অসমীয়া হিন্দু, আদিবাসী যেমন সাঁওতাল, কোচ রাজবংশী প্রভৃতি ওবিসি ইত্যাদি। এখন এবারে কোকরাঝাড় হচ্ছে বড়োদের, বলতে পারেন বড়োল্যান্ডের রাজধানী, সেইখানে বড়োরা একজন প্রার্থী দিয়েছে। তার বিরুদ্ধে ওখানকার 20টা স্থানীয় অবড়ো সংগঠন একজন ব্যক্তিকে প্রার্থী মনোনীত করেছে, তার নাম হচ্ছে নবকুমার সরণিয়া, ডাকনাম হীরা সরণিয়া। এবং বড়রা আশঙ্কা করছে যে এতগুলো অবড়ো গোষ্ঠী যখন এক হয়েছে যারা মেজরিটি, অতএব তাদের ক্যান্ডিডেট এইবারে হারবে, যা প্রথম হচ্ছে, এর আগে কখনো হয়নি। সেইকে কেন্দ্র করেই তারা প্রথমে দুবছর আগে 2012 সালে যেমন অ্যান্টি মুসলিম একটা রায়ট করেছিল, এবারও সেই জিনিসটা করছে। কিন্তু বড়োদের সমস্যার সম্পর্কে যারা অবহিত তারা বলছেন যে এটা অ্যাকচুয়ালি অ্যান্টি মুসলিম ততটা নয় যতটা অ্যান্টি বড়ো। অর্থাৎ যে বড়োরা আজকে বড়োল্যান্ড অঞ্চলে মেজরিটি নেই, তারা একে একে অন্যান্য অবড়ো গোষ্ঠীকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সেই মেজরিটিটা কায়েম করবে। এখন তারা বাঙালি মুসলমানদের বিরুদ্ধে গেছে, দুদিন বাদে বাঙালি হিন্দুর বিরুদ্ধে যাবে, এর আগে সাঁওতালদের বিরুদ্ধে একবার গিয়েছিল, আবার যাবে, এই জিনিসগুলো হবে। কাজে বড়োদের ব্যাপারটা ঠিক মোদীর ওই নির্বাচনী অভিযানের সঙ্গে যুক্ত,
মানে এটা পুরোপুরি এথনিক, একেবারে মানে আঞ্চলিক বিষয় বলতে চাচ্ছি।
হ্যাঁ,
মানে এটা পুরোপুরি আঞ্চলিক বিষয়,
ওটা পুরোপুরি আঞ্চলিক বিষয়। এবং এই টার্গেটিং অফ মুসলিমস, সেটা শুধু মুসলিম না, মুসলিমদেরকে তাড়াতে পারলে তারপরে তারা একে একে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে যাবে, এটা ওখানকার স্থানীয় অবরোধের আশঙ্কা। আর এইবারে আমি অন্য প্রশ্নটাতে আসব, যে এখান থেকে তাড়িয়ে দেওয়া বাংলাদেশে, সেটা সম্ভব নয়, কারণ বাংলাদেশ কাউকে নেবে না, এটা এটা পরিষ্কার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মোদি তাড়াবেন কাকে তাড়াবেন, উনি তো বা ওর দলের লোক বিহারে গিরিরাজ সিং, তিনি বলেছেন যারা মোদির বিরোধিতা করবে তাদেরই ভারতবর্ষে স্থান হবে না। তো মোদির বিরোধিতা করেন, মোদির রাজনীতির বিরোধিতা করেন, এ তো শুধু মুসলিমদের নয়, লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আছে যারা এর বিরুদ্ধে, ওরা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাকে মানেন না, কোটি কোটি হিন্দু মানে, এটা আমাদের কনস্টিটিউশনে আছে, সংবিধানে আছে। এর বিরুদ্ধে যদি বিজেপি বা বিজেপির প্রধানমন্ত্রী লাগতে যান, তাহলে সেই সংঘাতটা শুধু মুসলমান বনাম হিন্দু হবে না, হিন্দু মুসলমান সব মিলিয়ে সমস্ত ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে ওদেরকে জেহাদ ঘোষণা করতে হবে, সেটা সম্ভব নয়, সেটা ভারতবর্ষের জনগণ কখনোই বরদাস্ত করবে না।
ধন্যবাদ। এ প্রসঙ্গে আমি জেনারেল মনিরুজ্জামানের বক্তব্য শুনব, তার আগে বলে নেই আপনারা শুনছেন প্রতি বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভারতের চলমান নির্বাচন এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। এ বিষয়ে আমাদের ফেসবুক ফ্যান পেজ অথবা ইমেলে প্রশ্ন পাঠান অথবা সরাসরি ফোন করুন 2026193062 এই নম্বরে। জেনারেল মনিরুজ্জামান, শেখ আবদুল্লাহর প্রশ্নের উত্তরে বরুণ দাশগুপ্ত যা বললেন, আপনি কিছু যোগ করতে চান?
আমি বলতে চাচ্ছি যে অসমে ইদানিংকালে যেটা হয়ে গেছে তার সাথে সাম্প্রদায়িকতার একটা বড় ধরনের ছোঁয়া আছে। আমরা এটা লক্ষ্য করছি যে বাংলাদেশের পক্ষ থেকে যদি আপনি এই ধরনের ঘটনাবলী বিশ্লেষণ করেন বা এটাকে দেখতে চান, তাহলে আপনি দেখবেন যে সেখানে অবড়ো যে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো আছে সেখানে অন্য কোনো গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে তাদের অভিযান হয় নাই বা তাদের কাউকে হত্যা করা হয় নাই। একমাত্র ওখানে যে মুসলমান সম্প্রদায় আছে তাদেরকে হত্যা করা হয়েছে এবং দুদিনের ভিতরে প্রায় 40 জন প্রাণ হারিয়েছেন, এটা খুব নগণ্য সংখ্যা নয়। কাজে বাংলাদেশিদের পক্ষ থেকে যদি আপনি এটাকে দৃষ্টি দেন বা বিশ্লেষণ করেন, তাহলে এ বিষয়ে তারা অবশ্যই যথেষ্ট উদ্বেগের কারণ আছে। এছাড়া যদি আপনি দেখেন যে মোদীর যে ইদানিংকালে যে কথাগুলো তারা বলছেন সেখানে সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক একটা উগ্র মনোভাব প্রকাশ পাচ্ছে, যেখানে আমরা দেখেছি যে অবৈধ অধিবাসীর কথা এসেছে সেখানে তারা বলেছেন যে এখানে যারা মুসলমান যারা এসেছিল বাংলাদেশ থেকে তাদেরকে 16 তারিখের পরে ফিরিয়ে দিতে হবে, তবে হিন্দু যারা যদি কেউ এসে থাকেন যারা সেখানে তাদের মতে প্রসিকিউটেড হয়েছেন তাদেরকে আমরা এখানে আবাসন দেওয়ার জন্য বন্দোবস্ত করব। কাজে এই ধরনের যে উক্তিগুলো আসছে সেটা সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক এবং এর ধর্মভিত্তিক। গতকালকে যদি মোদির যে বড় একটা র্যালি হয়েছে অযোধ্যায় সেটা যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে সেখানে মোদি যে স্টেজে উঠে তার বক্তব্য দিয়েছেন বা বক্তৃতা করেছেন তার পিছনে যে ব্যাকড্রপটা ছিল সেখানে রাম মন্দিরের বড় ছবি ছিল বাবরি মসজিদের উপরে। এইসব ধরনের ঘটনায় বাংলাদেশের যে সেন্টিমেন্টগুলো কাজ করে তার উপরে একটা বিরাট ধরনের আঘাত আসতে পারে বলে আমরা মনে করছি, এবং এই ধরনের আঘাত আসলে যে সাম্প্রদায়িকতা যে উস্কে দেওয়া হবে সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। বাংলাদেশ একটি সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ দেশ এবং আমরা সেটাকে বজায় রেখে এতদিন পর্যন্ত আমরা চলে এসেছি, কিন্তু এখানে যদি সাম্প্রদায়িক দাঙ্গ কোনো অনুভূতিদের ওপর আবার উস্কে দেওয়া হয় অপর পক্ষ থেকে, তাহলে সেটা কোন রূপ নেবে সেটা এখন সম্পূর্ণভাবে বলা যায় না, তবে আমরা আশঙ্কা করছি যে এটা খুবই একটা নেতিবাচক রূপের দিকে চলে যেতে পারে।
ধন্যবাদ। একজন শ্রোতা লাইনে আছেন, আমরা শ্রোতার প্রশ্নটা নিয়ে নিই আগে।
হ্যালো।
জি হ্যালো।
সেলিম ভাই নমস্কার, ভালো আছেন?
জি জি ভালো আছি, কে বলছেন বলুন।
আমি পঞ্চগড় থেকে, ওই যে শ্রী দীপক চক্রবর্তী।
আচ্ছা আচ্ছা, আপনার কি প্রশ্ন আছে আজকে?
হ্যাঁ, আমি সেলিম ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, ভারতে নরেন্দ্র মোদি যদি প্রেসিডেন্ট হয় এবং আমাদের বাংলাদেশে কতটুক মানে প্রভাব ফেলতে পারে, আর আগামীতে যিনি আমাদের বাংলাদেশে ক্ষমতা নরেন্দ্র মোদি আসলে এবং কি বাংলাদেশের আমাদের হিন্দু সম্প্রদায় এবং কি আমাদের এই মুসলমান সম্প্রদায়ের মানুষ মানে কতটুক প্রভাব পাবে, এবং কি এদের এবং যেটা আমরা শুনতেছি বাংলাদেশে এবং হামলা দুর্নীতিবাদ সেভাবে চলছে, এবং আমি শুনতেছি নরেন্দ্র মোদি নাকি আবার মানে বিগত ঘোষণা দিচ্ছে যেগুলো আমাদের বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুগুলো আবার ভারতে চলে গেছে, এবং কি নরেন্দ্র মোদী বলছে ওই হিন্দুগুলো আবার বোধহয় মানে বাংলাদেশে ওদের ইটারণ করে দিবে।
জি বুঝতে পেরেছি, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। জেনারেল মনিরুজ্জামান, আপনি যে কথা বলছিলেন ওইটাই আমার মনে হয় ওই আলোচনায় অব্যাহত রাখতে হবে, একই প্রসঙ্গে উনি প্রশ্ন করেছেন।
আমি আরেকটা কথা এখানে উল্লেখ করতে চাই যে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে যে ধরনের বক্তব্য যে উক্তিগুলো আসছে, এটা শুধু এই নির্বাচনের আলোকে দেখলে হবে না, এটার ভিতর যে অন্তর্নিহিত অর্থগুলো আছে সে ব্যাপারেও বাংলাদেশের বিভিন্ন বিশ্লেষকরা গভীর উদ্বেগের সাথে এটাকে লক্ষ্য করছেন। ইদানিং কালে যদি আপনি লক্ষ্য করে থাকেন যে তাদের দলের একজন শীর্ষস্থানীয় নেতা সুব্রহ্মণ্যম স্বামী একটা বক্তৃতা উল্লেখ করেছেন যে যদি মুসলমানদের বাংলাদেশ ফেরত না নেয়, তাহলে বাংলাদেশের ভারতের উচিত হবে বাংলাদেশের এক তৃতীয়াংশ জমি দখল করে নেওয়া বা দাবি করা। এই ধরনের যুক্তি কোনোভাবেই বাংলাদেশ ভারত সম্পর্কের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে না, বরং এর থেকে আমাদের সম্পর্কের বড় ধরনের অবনতি হতে পারে। আমরা আশা করব যে তাদের শীর্ষস্থানীয় নেতা যারা আছেন তারা নির্বাচনের সময় বা নির্বাচন পরবর্তীকালে তারা অনেক দায়িত্বের সাথে এই ধরনের বক্তব্য রাখবেন, যাতে এই ধরনের কোন নেতিবাচক প্রভাব বাংলাদেশের রাজনীতিতে বা অভ্যন্তরীণ ব্যাপারে না পড়তে পারে।
ধন্যবাদ। ঢাকার জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নঈম নিজাম একটি মন্তব্য করেছেন, আমি রেকর্ড করেছি, শোনা যাক তার মন্তব্য।
আমি মনে করি ভারত বাংলাদেশের দীর্ঘদিনের একটি পরীক্ষিত বন্ধু। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের যে ভূমিকা ছিল সে ভূমিকার এখনো এই বাস্তবতা রাঙিয়ে নরেন্দ্র মোদী এখন যত কথা বলুক না কেন, হয়তো নির্বাচনী স্টান্টবাজি করার জন্য সে অনেক কথা বলছে, কিন্তু বাস্তবতা হলো আফটার ইলেকশন নরেন্দ্র মোদী যদি ক্ষমতাও আসেন তিনি তার অবস্থান থেকে সরে দাঁড়াবেন বলে আমি মনে করছি। আমি মনে করি বিজেপি ক্ষমতা আসুক অথবা কংগ্রেস কিংবা ঝুলন্ত পার্লামেন্ট অন্য ছোটখাটো দলগুলো তিনি যাই ঘটুক না কেন, ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক তারা তাদের স্বার্থেই রক্ষা করবে, কারণ আমাদের দুই দেশের সীমান্তবর্তী সমস্যা থেকে অনেকগুলো বিদ্যমান সমস্যা এখন বহাল রয়েছে। এই সংকট গুলো নিরসন করতে হলে আবার তাদের বাণিজ্যিক ধারা অব্যাহত রাখতে হলে তাদের স্বার্থেই আমাদের এই সম্পর্ক তারা রাখবেন বলে আমি মনে করছি।
ধন্যবাদ নঈম নিজাম, আপনার এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি সকলের মনে আশার সঞ্চার করবে আশা করি। জেনারেল মনিরুজ্জামান, নঈম নিজামের মন্তব্যের উপর কিছু বলবেন?
আমি এখানে এই পর্যায়ে যেটা বলতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের অনেক ধরনের অভিন্ন সমস্যা রয়েছে এবং অমীমাংসিত সমস্যা রয়েছে, তার ভিতরে আমি খুব সংক্ষেপে কয়েকটা উল্লেখ করতে চাই। যেমন আমাদের তিস্তা চুক্তি যেটা হওয়ার কথা ছিল বর্তমান ভারত সরকারের সাথে, সেটা আমরা সম্পাদন করতে পারি নাই। ভারতের সরকারের পক্ষ থেকে অপারগতা প্রকাশ করেছে, যেহেতু তাদের প্রদেশ ওয়েস্ট বেঙ্গল থেকে এ ব্যাপারে তারা অপোজিশন দিয়েছেন। এছাড়া ভারতের সাথে যে 54টি অভিন্ন নদী আছে সেই নদীগুলোর পানির হিসার ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো চুক্তি সম্পাদন করতে পারি নাই, যার কারণে যেভাবে ভারত তাদের অংশের পানির থেকে তারা যেভাবে পানি সরিয়ে নিচ্ছেন তার কারণে বাংলাদেশের বিশাল অঞ্চলে প্রায় এক ধরনের ডেজার্টিফিকেশন হচ্ছে এবং যার কারণে বিভিন্ন ধরনের হিউম্যান সিকিউরিটি প্রবলেম হচ্ছে। এছাড়া ছিটমহলের ব্যাপারে আমাদের এখন কোনো সিদ্ধান্ত আমরা আসতে পারিনি। ট্রানজিটের ব্যাপারে এখন পর্যন্ত আমাদের যে ধরনের আলোচনা হয়েছিল সেটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে এবং ভারত সরকারের পক্ষ থেকে আমাদের যে ধরনের আশ্বাস দেওয়া উচিত ছিল সেই আশ্বাসগুলো আমরা এখনো সম্পূর্ণ পাইনি। সীমান্তে যে অব্যাহত হত্যা হয়ে আসছে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের, সেটা অবশ্যই বন্ধ করা উচিত এবং বাংলাদেশের সরকার নতুন ভারত সরকারের সাথে এ ব্যাপারে জোরালো আলাপ আলোচনা করবে বলে আমি আশা করব। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ইন্ডিয়ান নর্থ ইস্টের যে নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল তার প্রতিদানে ভারতের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত তেমন কিছু পাইনি বলে আমরা মনে করছি। ভারতের সাথে যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যেটা আমাদের হওয়ার কথা ছিল স্থল সীমান্ত চুক্তি, সেটা এখন পর্যন্ত রেটিফাই করে নাই। কাজে এইসব ব্যাপারে নতুন ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের উচিত হবে সম্পূর্ণ ব্যাপারে আবার সম্পূর্ণ একটা আলোচনার ক্ষেত্র স্থাপন করা এবং যত শীঘ্র সম্ভব আশু সমাধান করা।
ধন্যবাদ। নঈম নিজাম এই বিষয়টি আশা করছিলেন যে নির্বাচনী স্ট্যান্ডবাজি হিসেবে যত কথাই বলুন না কেন হয়তো নির্বাচনের পরে চেঞ্জ হবে। বরুণ দাশগুপ্ত, আপনিও ঠিক একইভাবে কথা বলছিলেন প্রথমেই যখন বললেন যে এটা নির্বাচনের স্ট্যান্ডবাজি, তো নঈম নিজামের বক্তব্য প্রসঙ্গে আর কিছু বলতে চান?
আমি একটা তথ্যগত ভ্রান্তি দূর করতে চাই, সেটা হচ্ছে যে বোরোল্যান্ডে কেবলমাত্র মুসলমানদেরকেই টার্গেট করা হচ্ছে, অন্য কোনো গ্রুপকে নয়, এটা ঠিক নয়। 1990-এর দশকের মাঝামাঝি সাঁওতালদের ওপরে বড়রা চড়াও হয়, সেখানেও তাদের ঘর বাড়ি শত শত পড়ানো হয় এবং বহু সাঁওতাল, বহু হাজার সাঁওতাল রিলিফ ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়। পরিস্থিতি এমন হয় যে জাস্টিস হকের নেতৃত্বে একটি ইনকোয়ারি কমিশন তৈরি করা হয় ওই ব্যাপারটা নিয়ে তদন্ত করার জন্য যে কেন এটা হলো। আমি জাস্টিস হকের সঙ্গে তখন দেখা করি, উনি গুয়াহাটিতে ছিলেন, আমি তখন গুয়াহাটিতে পোস্টেড ছিলাম। জাস্টিস হক আমাকে বলেছিলেন সেই সময় যে দেখুন, এই ব্যাপারটা হচ্ছে পুরোপুরি অ্যাটিচিউডের ব্যাপার, আমি যেখানে আছি সেখানে আমি ছাড়া অন্য কাউকে থাকতে দেবো না, এইটা যদি অ্যাটিচিউড হয় তাহলে সাঁওতালদের সঙ্গে আজ যেটা আছে ভবিষ্যতে আবার অন্যদের সঙ্গে হতে পারে, সেটা উনি বলেছিলেন আমাকে বোধ হয় 1996-97 সালের কথা। সেটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল যখন 2012 সালে মুসলিমদের উপরে বড়রা চড়াও হলো, যার রিপিটেশন এবারেও হয়েছে। এই তথ্যগত ভ্রান্তিটাকে আমি প্রথমে সংশোধন করে নিলাম। আর দ্বিতীয় যেটা ওরা যেটা বলছেন বিজেপির নরেন্দ্র মোদীর কথা, সুব্রহ্মণ্যম স্বামীর কথা, এই কথাগুলো বছরের পর বছর, দশকের পর দশক ধরে আমরা শুনে আসছি, এর মধ্যে একটাও নতুনত্ব নেই। কিন্তু এগুলো তো ওরা করতে পারেনি, বাজপেয়ী নেতৃত্বে তো ওদের সরকার ছিল কেন্দ্রে 6 বছর ছিল, কিছুই তো করতে পারেনি, কারণ এগুলো করা সম্ভব না। ইলেকশনে জিততে গেলে এই সমস্ত কথা বলতে হয়, বাজার গরম করতে হয়।
তাহলে নঈম নিজাম যে কথা বললেন যে নির্বাচন স্ট্যান্ড, এটাও সেরকমই।
হ্যাঁ
আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকজনের একটি প্রশ্ন নিয়ে আসি।
একজন একটা নিউক্লিয়ার আর্ম দেশ, ভারতও তাই, ওখানে ওইভাবে চলা যায় না।
জি, বুঝতে পেরেছি। একজন শ্রোতা আছেন লাইনে, একটি প্রশ্ন নিয়ে আসি। হ্যালো,
আমার নাম কাজী ফৌজিয়া, আমি নিউ ইয়র্কে থাকি, ড্রাম সাউথ এশিয়ান অর্গানাইজিং সেন্টারের সাথে কাজ করি। আমার প্রশ্ন হলো, নরেন্দ্র মোদী যে কিনা ইন্ডিয়ার নেক্সট প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে, যে কিনা গুজরাট দাঙ্গার জন্য রেসপন্সিবল, এরকম একজন রেসিস্ট লোক প্রাইম মিনিস্টার হলে বাংলাদেশের সাথে সম্পর্কের উপর কেমন প্রভাব পড়বে? সে অলরেডি বলেছে সে ক্ষমতায় আসলে যত বাংলাদেশি লোক ইন্ডিয়াতে আসে তাদেরকে বের করে দিবে। আমি বুঝতেও পারি না বাংলাদেশি লোক কেন ইন্ডিয়াতে থাকবে, আমি এই সম্পর্কে জানতে চাচ্ছি। থ্যাংক ইউ।
ধন্যবাদ। একই রকম প্রশ্ন, তার আগে ছোট্ট করে একটি পরিসংখ্যান দেই। নানা ক্ষেত্রে ভারতের অগ্রগতি হলেও দারিদ্র বাড়ছে। এক তথ্য অনুসারে জানা যায় 2010 সালে দারিদ্রের হার ছিল 37.5%, অথচ 2004 সালে আরও কম ছিল 27.50%। এর অর্থ হচ্ছে দারিদ্র বাড়ছে ওই দেশে। এই প্রশ্ন অনেক বাংলাদেশি করেন যে ভারতে দারিদ্র বাড়ছে অথচ বাংলাদেশিরা কেন সেখানে যাবেন, সেখানে কাজ করবেন? এই প্রশ্নের, ফৌজিয়ার প্রশ্নের প্রাসঙ্গিকতা কতটুকু? বরুণ দাশগুপ্ত, আপনি কি বলবেন?
দেখুন, এটা হতে পারে, তার কারণ একটা দেশের আয়তন যখন ছোট হয় এবং সেখানে অনেক লোকের বাস করে, যেমন বাংলাদেশ, তার ডেন্সিটি অফ পপুলেশন পার স্কোয়ার মাইল আমার ধারণা ভারতবর্ষের থেকে অনেক বেশি, এবং সেখানে নানান অসুবিধা আছে, কাজেই প্রতিবেশী একটা দেশে মাইগ্রেশন হতে পারে, সেটা যে কোনো বদমতলব নিয়ে তা নয়। আমাকে অনেক কাল আগে নর্থ ইস্টের একজন বিশিষ্ট ইকোনমিস্ট, তার নাম হচ্ছে ডক্টর মাধব, জয়ন্ত মাধব, তিনি নেটফির চেয়ারম্যান ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে জল উপর থেকে সবসময় নিচের দিকে গড়ায়, নিচ থেকে উপরের দিকে যায় না। অতএব যে দুটো দেশ পাশাপাশি আছে তার মধ্যে একটা দেশে যদি ডেন্সিটি অফ পপুলেশন খুব বেশি হয় এবং কর্মসংস্থান করার অসুবিধে হয়, তাহলে সেখান থেকে পাশের দেশে মাইগ্রেশন হবে। এটা গোটা দুনিয়াতে চলছে, এখানেও চলছে, এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য খোঁজাটা ঠিক হবে না। এগুলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে
যে কথাটা আমি আগে বলেছি সেটা আমি আবারও রিপিট করব, যে বিজেপি যে ধরনের রাজনীতিতে বিশ্বাস করে বা তাদের যে আইডিওলজি, তাদের যা বলা উচিত তাই বলছে। সেটা এখন বিরোধী দল হিসেবে তা ক্ষমতায় আসতে যাচ্ছে এইগুলো বলছে, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা যা বলছে সেটা তারা কার্যে যদি পরিণত করতে যায় তাহলে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে এবং সেই পথে তারা এগোবে বলে আমি অন্তত মনে করি না।
ধন্যবাদ জেনারেল মনিরুজ্জামান, আপনি কিছু যোগ করবেন?
জি, এই পর্যায়ে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ওনার বক্তব্যের সাথে একমত যে আমাদের ইতিহাস, আমাদের যে ধরনের যোগাযোগ ছিল, আমাদের দেশ বিভাগ হওয়ার আগে যে ধরনের আমাদের একে অন্যের সাথে আত্মীয়তা ছিল, তার কারণে এ ধরনের যে পিপুলস মুভমেন্ট এটা হতেই হবে, এটা হতে স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এখানে একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে শুধু বাংলাদেশ থেকে যে ভারতে অভিবাসী যাচ্ছে সেটা কিন্তু নয়, কারণ এই কারণে যে ইদানিং ভারতের রেমিটেন্স আর্নিং এর উপর একটা সমীক্ষা, বিশদ সমীক্ষা প্রকাশ পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় রেমিটেন্স আর্নার হচ্ছে ভারত, তারা প্রায় 70 বিলিয়নের বেশি বিদেশি অর্থ তারা উপার্জন করছেন এই রেমিটেন্সের মাধ্যমে। সেই সমীক্ষায় একটা তথ্য, খুব ভালো তথ্য এবং ইন্টারেস্টিং তথ্য প্রকাশ পেয়েছে যে এই রেমিটেন্স আর্নিং এর পঞ্চম স্থান অধিকার করে আছে বাংলাদেশ থেকে ভারতে যে রেমিটেন্স যাচ্ছে যেটা প্রায় $5 বিলিয়ন সমান। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে ভারতের অনেক নাগরিক বাংলাদেশেও কাজ করছেন, কেউ হয়তো লিগালি কেউ কেউ ইললিগালি, বাট বাংলাদেশ থেকে $5 বিলিয়ন রেমিটেন্স ভারতে যাচ্ছে। এই কারণে এটা প্রকাশ পাচ্ছে এবং এটা প্রতীয়মান যে এক দেশের লোক অন্য দেশে যাচ্ছে, তারা কাজ করছে, এটাতে কোনো অসৎ উদ্দেশ্য আছে বলে মনে হয় না। তবে এটা থেকে এটাই প্রমাণ পাচ্ছে যে বেশ বড় সংখ্যক ভারতীয় বাংলাদেশের ভিতরে কাজ করছেন এবং এখান থেকে তারা অর্থ ভারতে পাঠাচ্ছেন যার পরিমাণ প্রায় $5 বিলিয়ন। আমি এটা উল্লেখ করতে চাচ্ছি যে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী কথা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে সেটার কোন ধরনের প্রমাণ তারা এখন পর্যন্ত দিতে পারেন নাই। তারা কোথায় আছেন, কি ভিত্তিতে তাদের এই অনুপ্রবেশকারী বলা হচ্ছে, সে ধরনের কোন তথ্য বিজেপির পক্ষ থেকে বা মোদীর পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। তবে আমি যে উক্তিটা নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করেছি সেটা উক্তিটা হচ্ছে যে যখন তারা এটা বলছেন যে নীরব আগ্রাসন, সেটা একটা খুব বেশ সিরিয়াস একটা স্টেটমেন্ট এবং এটা করার আগে তাদের অবশ্যই ব্যাপারে যাচাই বাছাই করা উচিত ছিল যে এই ধরনের স্টেটমেন্ট বাংলাদেশের বিরুদ্ধে করা উচিত কিনা বন্ধু দেশ হিসেবে।
ধন্যবাদ। একজন শ্রোতা আমাদের ফেসবুক ফ্যান পেজে ঠিক এই প্রাসঙ্গিক একটি প্রশ্ন, একই প্রশ্ন করেছেন ভারতে বাংলাদেশি অভিবাসীদের প্রসঙ্গ। পত্রপত্রিকার খবরে জানা যায় বাংলাদেশে প্রায় 5 লাখ, জনান্তিকে 10 লাখ ভারতীয় অবৈধভাবে কাজ করে গার্মেন্টস, টেক্সটাইল, আইটি বিভিন্ন সেক্টরে। তারা বছরে 30,000 কোটি টাকা ভারতে পাঠায়, তাও অবৈধভাবে। এ বিষয়ে আপনার মন্তব্য কি জেনারেল মনিরুজ্জামান?
এ বিষয়ে আমি যে পরিসংখ্যানটা আপনাকে দিলাম এটা ভারতের সমীক্ষাতে ভারতে প্রকাশ পেয়েছে। সেখানে তারা বলছে যে 5 লাখের বেশি ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করছেন, কিন্তু বাংলাদেশের সরকারের যে পরিসংখ্যান আছে সে পরিসংখ্যান মাত্র 10,000 থেকে 15,000 যারা বৈধভাবে কাজ করছেন বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্টরি এবং বিভিন্ন অর্গানাইজেশনে। কাজে এর থেকে সম্পূর্ণভাবে এই পরিসংখ্যান থেকে পরিষ্কার যে বেশ বিপুল সংখ্যক ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশে তারা কর্মরত আছেন এবং তারা এখান থেকে বেশ একটা বড় অঙ্কের অর্থ বাংলাদেশ থেকে ভারতে তারা প্রেরণ করছেন। যে সংখ্যাটা আমি আবারও উল্লেখ করছি দেওয়া হয়েছে সেটা প্রায় $5 বিলিয়ন তারা বাংলাদেশ থেকে পাঠাচ্ছেন এবং আমরা এটাও জানি যদি $5 বিলিয়ন বৈধ চ্যানেলে ভারতে পাঠানো হয় তাহলে অন্যান্য যে ইনফর্মাল চ্যানেল আছে সেই চ্যানেলে প্রায় সমপরিমাণ অর্থ অবশ্যই বাংলাদেশ থেকে ভারতে এই সকল ভারতীয় নাগরিকদের কাছ থেকে প্রেরণ করা হচ্ছে, যার কারণে এই সংখ্যাটা বেশ বিপুল অঙ্কের একটা সংখ্যা। আপনি জানেন যে বাংলাদেশের প্রায় 1 কোটি নাগরিক মিডল ইস্ট এবং বিভিন্ন দেশে কর্মরত আছেন এবং তারা যে ধরনের পরিশ্রম এবং কষ্ট করেন তার মাধ্যমে আমরা 12 থেকে 14 বিলিয়ন প্রতি বছর আমরা ইনকাম করি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যদি বাংলাদেশ থেকে $5 বিলিয়ন বৈধ চ্যানেলে এবং আমি আশঙ্কা করি যে অবৈধ চ্যানেলে বা ইনফর্মাল চ্যানেলে সমপরিমাণ অর্থ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে পরিমাণ অর্থ আমাদের রেমিটেন্সে বিদেশ থেকে আমাদের ওয়ার্কাররা পাঠাচ্ছেন সমপরিমাণ অর্থ বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিচ্ছেন। কাজেই এই সকল কথা যদি আমরা একে অন্যকে বলতে থাকি, এই পরিসংখ্যানের ব্যাপারে আমাদের সম্পূর্ণভাবে বিশ্লেষণ ধর্মী পরিষ্কার ধারণা থাকতে হবে। যেমন আমি ভারতের পরিসংখ্যানের যে উদ্ধৃতি দিলাম, এটা ভারতে প্রকাশ হয়েছে। কাজেই যদি আমাদেরকে দোষারোপ করা হয় যে বাংলাদেশ থেকে নাগরিকরা ভারতে গেছেন, সেই একই ধরনের উক্তি বাংলাদেশের পক্ষ থেকেও ভারতের সরকারের কাছে করা উচিত হবে।
জি, ধন্যবাদ আপনাকে। বরুণ দাশগুপ্ত, আপনি কিছু বলবেন এই বিষয়ে?
না, কারণ এই যে পরিসংখ্যানগুলো উনি দিলেন, এই পরিসংখ্যানের সঙ্গে আমি নিজে পরিচিত নই, সেজন্য আমি এই সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবো না। তবে এটি এক্সপেক্টেড যে দুদেশেই লোক কাজ করে এবং তারা এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠায়, তার মধ্যে কতটা বৈধ কতটা অবৈধ সে সম্পর্কে কোনো তথ্য আমার হাতে নেই অন্তত।
জি, ধন্যবাদ। আমরা একজন শ্রোতার প্রশ্ন নেব, তার আগে বলে নেই শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভারতের চলমান নির্বাচন এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। এ বিষয়ে আমাদের ফেসবুক ফ্যান পেজ অথবা ইমেইলে প্রশ্ন পাঠান, সরাসরি ফোন করুন 2026193062 এই নম্বরে। আরেকজন শ্রোতার প্রশ্ন নিয়ে নেই, ঢাকা থেকে লাইনে আছেন দিদারুল আলম। হ্যালো।
হ্যালো,
জি জি বলুন।
আমি দিদারুল ইকবাল বলছি, সাউথ এশিয়া রেডিও ক্লাব মিরপুর ঢাকা থেকে। তো হ্যালো ওয়াশিংটনের আমার যে প্রশ্ন, সেটা হচ্ছে যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পূর্বে মোদির যে উগ্র ভাষণ, যেভাবে এইচআইভি এইডস ভাইরাসের মতো সংক্রমণ শুরু হয়েছে দুদেশের মধ্যে এবং বিশেষ করে ভারতের বিভিন্ন প্রান্তে ধর্মীয় উত্তেজনা শুরু হয়েছে, তাতে যদি ভবিষ্যতে মোদি ক্ষমতায় আসে তাহলে এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা কি ভেঙে পড়বে? এবং আরেকটা বিষয় হচ্ছে যে মোদি ক্ষমতায় এলে বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তা ব্যবস্থা হুমকির মধ্যে পড়বে কিনা এবং ভারতের মুসলমানরা কতটুকু নিরাপদে থাকবে?
জি ধন্যবাদ আপনাকে। একই প্রশ্ন, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা একটা অন্যতম ইস্যু। জেনারেল মুনিজামান, আপনি বলছিলেন ভৌগোলিক নিরাপত্তা বিষয়ে, আপনি বলছিলেন যে শুভুনিয়াম স্বামী বাংলাদেশের এক তৃতীয়াংশ দখল করে নেয়ার ব্যাপারে এরকম একটি মন্তব্য করেছেন। তো দিদারুল ইকবালের প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? জেনারেল মুনিরুজ্জামান, আপনার কাছে আসি প্রথমে।
আমি যেটা মনে করি যে এ ধরনের উক্তি খুবই অযৌক্তিক এবং অদায়িত্বশীল পরিস্থিতি থেকে দেওয়া হয়েছে। তবে বাস্তবে যে কোনো ভৌগোলিক নিরাপত্তার উপরে যে কোনো হুমকি আসবে সেটা আমি এখন পর্যন্ত আশঙ্কা করি না। আমি যেটা আশঙ্কা করি সেটা হচ্ছে যে বিভিন্ন উদ্বেগের কারণে যে ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে তার ফলে এক ধরনের সাম্প্রদায়িকতা ছড়িয়ে যেতে পারে, যেটা হয়তো মানুষের কাছে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে প্রকাশ করে বুঝে বলার হয়তো অবকাশ থাকবে না। এখানে যে ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ার আশঙ্কা হতে পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, এটা অবশ্যই করতে হবে, যেহেতু বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ দেশ। এছাড়া যে ব্যাপারে আরেকটা ব্যাপারে আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে যে ভারতীয় মুসলমানদের ব্যাপারে বাংলাদেশের যে মুসলমান গোষ্ঠী আছে তারাও একটা সহানুভূতির স্থান থেকে তাদেরকে লক্ষ্য করে থাকেন। সেখানে যদি তাদের উপরে কোনো ধরনের নেতিবাচক চাপ আসে তারও একটা নেতিবাচক প্রভাব বাংলাদেশে মুসলমান গোষ্ঠীর উপরে পড়তে পারে, সেটা আমরা আশঙ্কা করছি। এছাড়া বড় ধরনের নিরাপত্তা যদি বিশ্লেষণের কথা আপনি উল্লেখ করতে চান, যে ব্যাপারে আমরা কিছুটা উদ্বেগের সাথে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে মোদি উল্লেখ করেছেন এবং মোদি দলের বিভিন্ন শীর্ষস্থানীয়রা যারা আছেন তারা উল্লেখ করেছেন যে তারা ক্ষমতায় এলে ভারতের যে নিউক্লিয়ার ডক্ট্রিন আছে সেটা তারা নতুন করে আবার বদলাতে চান, এবং সেটা সেই ক্ষেত্রে তারা যেটা বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভারতের নিউক্লিয়ার ডক্ট্রিনের যে নো ফার্স্ট স্ট্রাইক অপশনটা আছে, যেটা খুবই শান্তিপূর্ণ একটা স্থিতিশীলতা বজায় রাখার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা তারা হয়তো বদলে ফেলতে পারেন। এইটা আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এখানে যে ধরনের নিরাপত্তার বলয় দক্ষিণ এশিয়াতে বর্তমানে বজায় আছে সেটা খুব নাজুক পরিস্থিতিতে সবসময় থাকে, খুবই ফ্রেজাইল কন্ডিশনে থাকে। এখানে যদি খুব নতুন করে কোনো কিছু আবার অনুপ্রবেশ করানো হয় সেটা এই ধরনের যে নাজুক স্থিতিশীলতা বজায় আছে সেটার উপর একটা হুমকি বা আঘাত স্বরূপ আসতে পারে, এটা আমাদের একটা আশঙ্কা আছে।
ধন্যবাদ বরুণ দাশগুপ্ত। বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে কোনো প্রভাব পড়বে কিনা এই ভদ্রলোক যে প্রশ্নটি করেছেন,
আমার মনে হয় পড়বে না। এই জন্য যে বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তা, টেরিটোরিয়াল সিকিউরিটি যদি ভারতবর্ষের দিক থেকে বিপদাপন্ন হয় ন্যাচারালি সেটা সামরিকভাবেই পড়বে, মিলিটারি এফেক্ট একটা হবে। সেরকম পরিস্থিতি যদি হয় মনে রাখবেন সেটা কিন্তু তখন ভারত আর বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের ব্যাপারটা থাকবে না, সেটা একটা আন্তর্জাতিক সমস্যা তৈরি হবে, সিকিউরিটি কাউন্সিল তার মধ্যে ইনভলভ হবে, ইউনাইটেড নেশনস ইনভলভ হবে। ওটা এত সহজ নয় যে আমি করলাম পাঠিয়ে দিলাম কিছু একটা করলাম, ওটা হবে না। সেদিক থেকে আমি অত্যন্ত ডেফিনিট যে সেই জাতীয় কোনো পরিস্থিতি হবে না। যারা ক্ষমতায় আসবেন, আসার পরে তারা বুঝবেন কি করলে পরে তার পরিণাম কি হতে পারে। আর নো ফার্স্ট ইউজের কথা যেটা বলছেন, ডক্ট্রিন চেঞ্জ করা, ডক্ট্রিন চেঞ্জ করলেই বা কি যাবে আসবে? আজকের দিনে পারমাণবিক যুদ্ধ প্র্যাকটিক্যালি একটা ম্যাড, ম্যাড মানে হচ্ছে MAD, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। একমাত্র পাগল ছাড়া কেউ মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশনের যুদ্ধের কথা ভাবতে পারে না। চীনের হাতে পারমাণবিক অস্ত্র আছে, ভারতের আছে, পাকিস্তানের আছে, কিন্তু তারা সকলেই জানে যে এই অস্ত্র একবার ব্যবহার করলে পরে সংশ্লিষ্ট সব দেশই ধ্বংস শুধু হবে তাই নয়, যে রেডিও অ্যাক্টিভ ফল আউট ছড়াবে, যারা এই দেশ যুদ্ধের সঙ্গে যুক্ত নয় সেই সব দেশের লোকের উপরে এর প্রভাব পড়বে। পারমাণবিক যুদ্ধটা একটা ছেলে খেলার ব্যাপার নয়। আমি মনে করি না যে এই ধরনের কোনো পাগলামি মুখে যে যাই বলুক না কেন আদৌ কেউ করবে বলে আমি অন্তত মনে করি না।
ধন্যবাদ। একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, হ্যালো,
জি, আমি নিউ ইয়র্ক থেকে অ্যাটর্নি মঈন চৌধুরী। আমার প্রশ্নটা হচ্ছে, নতুন সরকার ভারতে যদি বিজেপি নির্বাচিত হয় তাহলে বর্তমানে যে তিস্তা পানির বন্টন নিয়ে চুক্তি হচ্ছে, ভবিষ্যতে কতটুকু স্থির থাকবে, যে এটা অগ্রগতি হবে কিনা না এখানে থেমে যাবে?
জি ধন্যবাদ। ওই তিস্তার পানি চুক্তি প্রসঙ্গ জেনারেল মুরুজ্জামান একবার উল্লেখ করেছিলেন। বরুণ দাশগুপ্ত, আপনি কি বলবেন?
তিস্তার পানি নিয়ে তো সমস্যাটা আছেই, যেমন এর আগে উল্লেখ করেছেন একজন, এনক্লেভ ছিটমহল বিতরণ, সেটা নিয়েও সমস্যা আছে, এবং সেই সমস্যা খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে মিটবে সেটা মনে করাটা ভুল হবে। সমস্যাটা থাকবে, আস্তে আস্তে সেটাকে সমাধান করতে হবে, কিন্তু এই সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হওয়া বা কোনো সামরিক থ্রেট, মিলিটারি থ্রেট সৃষ্টি হওয়া, সেটা খুব বাস্তবোচিত চিন্তা নয় বলে আমি অন্তত মনে করি
না। উনি প্রশ্ন করছিলেন, নতুন সরকার আসলে এই তিস্তার পানি বন্টন কিংবা 54টি নদীর পানি বন্টনের বিষয়ে যে সমস্যা রয়েছে, এটার সমাধান কতটুকু হবে?
দেখুন, সেটা তো বলা খুব মুশকিল, এই জন্যে যে আপনি নিজে উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তিতে গতবার এই চুক্তি সম্পাদিত হয়নি, এবং তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে রাজ্য সরকারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমরা এটা করতে পারি না। এখন মোদী সরকার এলে পরে যদি সেই ধরনের কিছু করতে যান, তাহলে প্রথম সংঘাতটা কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের বাঁধবে না, বাঁধবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের, সেটা তো একটা অন্য পরিস্থিতি। আগে তো সেইটা মিটবে, তারপরে তো অন্য কথা।
ধন্যবাদ। আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইমেইলে বেশ কয়েকজন শ্রোতা প্রশ্ন করেছেন, সেখান থেকে দু একটি প্রশ্ন করব। তার আগে বলে রাখছি, আপনারা শুনছেন প্রতি বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভারতের চলমান নির্বাচন এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। এ বিষয়ে আমাদের ফেসবুক ফ্যান পেজ অথবা ইমেইলে প্রশ্ন পাঠান, সরাসরি ফোন করুন 2026193062 এই নম্বরে। ফেসবুকে দুজন শ্রোতা প্রশ্ন করেছেন, একজন আমিন মোল্লা ভিওএ ফ্যান ক্লাব, উনি লিখেছেন মোদীকে নিয়ে দুশ্চিন্তায় আছি। আর একজন লিখেছেন, খুবই হুমকির মুখে পড়বে বাংলাদেশের ভবিষ্যৎ, ইমরান হোসেন। আর একজন শ্রোতা আশরাফুল আলী, উনি লিখেছেন মুসলিমস আর বিং কিল্ড স্পেশালি ইন অসম বিফোর ইলেকশন, হোয়াট ডু ইউ থিঙ্ক আফটার ইলেকশন। এই তিনটি প্রশ্নের জবাবে জেনারেল মনিরুজ্জামান আপনার কাছে প্রথমেই আসব, কি বলবেন?
এখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আস্থার অভাব। দু দেশের ভিতরে সম্পর্কের ক্ষেত্রে যে প্রথম ভিত যে স্থাপন হয় সেটা আস্থার উপর নির্ভর করে হয়। আস্থার যদি ঘাটতি থাকে তাহলে দু দেশের সম্পর্ক কোনোভাবে একটা ইতিবাচক পর্যায়ে পৌঁছাতে পারে না। মোদী বা তার দলীয় নেতাদের কাছ থেকে যে ধরনের উক্তি আসছে, আপনার ফ্যান ক্লাব বা ফেসবুকে যে ধরনের আপনি মন্তব্য পাচ্ছেন, সেটা বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর মতবাদের সাথে মিল দেখা যাচ্ছে। তাদের ভিতর এক ধরনের ভীতি কাজ করছে, এক ধরনের আস্থার অভাব দেখা যাচ্ছে। আমরা আশা করব যে শীর্ষস্থানীয় যে নেতারা আছেন বিজেপির এবং মোদী নিজে, তারা এমন কিছু উক্তি দিবেন যার থেকে এই আস্থার যে ঘাটতিটা হয়েছে সে ঘাটতিটা যাতে পূরণ করা যায় এবং যে ভীতি সৃষ্টি হয়েছে সে ভীতিটা যেন কাটিয়ে ওঠা যায়। আমি তিস্তার কথায় একটু ফিরে আসতে চাই, এই কারণে যে বাংলাদেশের সাথে যে ভারতের সাথে যে 54টি অভিন্ন নদীর মীমাংসার ব্যাপার আছে, সেটা যদি কোনো আশু সমাধান করা না যায় তাহলে বাংলাদেশের যে ক্ষতি হয়ে যাচ্ছে এটা শুধু মানুষের ক্ষতি নয়, আমাদের প্রকৃতির ক্ষতি হচ্ছে, আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, বাংলাদেশের মতন একটা রিভারাইন ডেল্টার যে এনভায়রনমেন্টাল ড্যামেজ হচ্ছে সেটা থেকে আমরা কোনো সময় আর ফিরে আসতে পারবো কিনা সে ব্যাপারে প্রশ্ন দিয়েছে। আমরা এই ব্যাপারে এনভায়রনমেন্টাল সিকিউরিটি নিয়ে আমার ইনস্টিটিউটে অনেক কাজ হয়ে থাকে এবং আমরা বিভিন্ন বিশ্লেষণে দেখতে পাচ্ছি যে কিছু পার্মানেন্ট এনভায়রনমেন্টাল এবং ইকোলজিক্যাল ড্যামেজ হয়ে যাচ্ছে যেটা থেকে হয়তো বাংলাদেশ কোনোভাবে আর কোনো সময় ফিরে আসতে পারবে না। কাজে এই ধরনের পরিস্থিতিতে কতদিন আমরা ভারতের কাছে মুখোপেক্ষী হয়ে চেয়ে থাকতে পারবো সে বিষয়ে বড় ধরনের আশঙ্কা বা প্রশ্ন দেখা দিয়েছে। এখানে অনেকে মনে করছেন যে ভারত যদি এটার কোনো সমাধান করতে অক্ষম হয় তাহলে হয়তো বাংলাদেশের সরকারের উচিত হবে আন্তর্জাতিক আইনের শরণাপন্ন হওয়া, এই কারণে যে আন্তর্জাতিক যে নদীগুলো আছে তার বন্টনের ব্যাপারে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট নীতিমালা আছে এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারতের যে আচরণ সেটা এটা সম্পূর্ণভাবে এটাকে লঙ্ঘন করা হচ্ছে।
ধন্যবাদ।
আমরা বন্ধু
ধন্যবাদ। আমি আরেকজন শ্রোতা লাইনে আছে, একটু ওনার প্রশ্নটি শুনে আসি। হ্যালো।
হ্যালো, আমি নির্মল পাল বলছি নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশ ভারতের সঙ্গে যে সম্পর্ক এখন আছে, বিজেপি আসলো, আমি আশা করছি সেই সম্পর্কই থাকবে, কারণ সরকারের পরিবর্তন হতে পারে কিন্তু ফরেন পলিসি ভারত খুব পরিবর্তন করে না। ভারতের ফরেন পলিসিটা আমেরিকান ফরেন পলিসির মতো চলতে থাকে। বুশের ফরেন পলিসির সঙ্গে ওবামার ফরেন পলিসির কোন গরমিল হয়নি। সেইভাবে বিজেপি আসার পর যে কংগ্রেসের যে ফরেন পলিসিটা চেঞ্জ হয়ে যাবে ঝট করে তা হবে না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ভারতে বিজেপি আসলে ভারতে উগ্রবাদের সৃষ্টি হয় কিনা সেটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। কিন্তু ফরেন পলিসিতে আমাদের দেশের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেভাবে ফরেন পলিসি পরিবর্তন হয়, ভারতের ফরেন পলিসি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেভাবে পরিবর্তন হয় না, আমাদের কোনো ভয়ের কারণে, ভয়ভীতির কারণে।
ধন্যবাদ নির্মল পাল। জেনারেল মুনিরুজ্জামান এবং বরুণ দাশগুপ্ত, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভারতে নতুন বিজেপি সরকার আসলে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন হবে না কিন্তু আভ্যন্তরীণ উগ্রবাদের সৃষ্টি হতে পারে, এই আশঙ্কা করেছেন নির্মল পাল। আপনি কি মনে করেন? প্রথমে বরুণ দাশগুপ্ত আপনার কাছে আসছি।
আমি যেটা স্পষ্ট হয় মনে করি সেটা হচ্ছে যে ভারতবর্ষে মিডিয়া বা বাংলাদেশের মানুষ বুদ্ধিজীবী এরা এটা ধরেই নিয়েছেন যে মোদী আসছে, বিজেপি আসছে, মোদী সরকার তৈরি হচ্ছে। একজন ভারতীয় নাগরিক হিসেবে আমিও তো এই নির্বাচন লক্ষ্য করছি, আমি এখনো পর্যন্ত 100% নিশ্চিত নই যে বিজেপি আসছে। ইলেকশন ক্যাম্পেইনে অনেক ওঠাপড়া হয় গত কয়েকদিন ধরেই, সেগুলো চলছে। কাজে বিজেপি আসছেই বা মোদী প্রধানমন্ত্রী হচ্ছেনই সেটা আজকের দিনে এই 7ই মে এটাকে ধরে নেওয়াটা ঠিক হবে বলে আমি মনে করি না। লেট আস ওয়েট, 16 তারিখে দেখা যাক কি হয়।
ধন্যবাদ। জেনারেল মুনিরুজ্জামান,
আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে ভারতের যে ধরনের জাতীয় স্বার্থ লক্ষ্য নিয়ে তারা কাজ করছে, জাতীয় স্বার্থ খুব দ্রুত পরিবর্তন হয় না এবং সরকার পরিবর্তন হলেও জাতীয় স্বার্থ পরিবর্তন হওয়ার কথা নাই। কাজে সেই লক্ষ্যে আমি এটা মনে করি যে বাংলাদেশের সাথে তাদের যে ধরনের জাতীয় স্বার্থ রক্ষা করে তাদের যে বৈদেশিক নীতি তারা এখানে পরিচালনা করে আসছেন তার কোনো আমূল পরিবর্তন হবে না। যেটা ভীতির কারণ হচ্ছে যে আস্থার অভাব দেখা দিচ্ছে, মানুষের মনে ভীতির কারণ জন্মাচ্ছে, এর থেকে উগ্রবাদ এবং এক ধরনের সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়তে পারে যেটা কোনোভাবেই দুদেশের জন্য মঙ্গলকর হবে না, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।
সর্বশেষ একটি প্রশ্ন দুজনের কাছেই আমি খুব সংক্ষেপে উত্তর শুনব। প্রশ্ন করেছেন অনেকেই একই ধরনের, জেসমিন, সুলতানা, আমিন, দিদারুল, আশরাফ, বেশ কয়েকজন। প্রশ্নটি হচ্ছে বিজেপির নির্বাচনী ইশতেহারে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের কথা বলা হয়েছে, বাংলাদেশি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কি বার্তা দিতে পারে? জেনারেল মুনিরুজ্জামান, 30 সেকেন্ডে আপনি যদি বলেন।
এটাতে বাংলাদেশের যে ধর্মীয় অনুভূতি আছে তার উপর একটা বড় ধরনের আঘাত আসবে এবং এই আঘাতের কারণে আমাদের সম্পর্ক অবনত হতে পারে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ যে
আমি একটা ছোট্ট প্রশ্ন করি। বাবরি মসজিদ ভাঙা হয় 1992 সালে, তারপরে 1998 থেকে 2004 সাল পর্যন্ত কেন্দ্রে বিজেপি সরকার ছিল, তারা রাম মন্দির তৈরি করতে পারল না কেন?
ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে থাকার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।